ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। এখন অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ ফেরত দিয়েছে মিয়ানমার, তবে সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে।
জহুরুল আলমের রিপোর্ট আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সাম্প্রতিক জাপান সফর সফল হয়েছে।
আর আছে তামাক মুক্ত দিবস নিয়ে ডক্টর অরূপ রতন চৌধুরীর মন্তব্য।
২০০৫ সালে তামাকের মধ্যে শুধু সিগারেটকে ধরা হয়েছিল, জর্দাকে ধরা ছিল না। বর্তমান সরকার ২০১৩ সালে জর্দাকেও আইনের নিয়ন্ত্রণের মধ্যে এনেছেন এবং এটা পাবলিক প্লেসে জরিমানা ৫০ টাকার ফলে ৩০০ টাকা করেছেন।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বলছেন যে গোলযোগপূর্ণ উত্তর পশ্চিমের উপজাতীয় এলাকার একটি সীমান্ত চৌকিতে এক আচমকা আক্রমণে একজন সৈন্য এবং ১৬ জন তালিবান জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনী বলছে যে আজ শনিবার খুব ভোরে ১৫০ থেকে ২০০ বিদ্রোহী আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানের সামরিক তল্লাশি চৌকিগুলোর ওপর হামলা চালায়। বাজাউর সীমান্ত এলাকায় এই আক্রমণে কয়েক ঘণ্টাব্যাপী বন্দুক লড়াই শুরু হয় এবং সৈন্যদের সাহায্য করতে হেলিকপ্টার গানশিপও পাঠানো হয়। একজন মুখপাত্র বলছেন যে ২ জন সৈন্য আহত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেশী আফগানিস্তানের কুনার প্রদেশের গভর্নর বলেছেন যে পাকিস্তানি হেলিকপ্টারগুলো আফগান অঞ্চলে প্রবেশ করে এবং গুলিতে ৪ জন অসামরিক লোক প্রাণ হারায়। পাকিস্তানি বাহিনী সীমান্ত অতিক্রম করেছে কিনা সে সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি। আফগান কর্মকর্তারা বলছেন যে দেশের পূর্বাঞ্চলে রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। একজন সরকারি মুখপাত্র বলেছেন যে শনিবার ভোরবেলায় এই বিস্ফোরণটি ঘটে। পূর্বাঞ্চলের গাজনি প্রদেশে গাইরো জেলায় ২টি গাড়িতে করে ভ্রমণের সময় ৭ জন মহিলাসহ এই ১২ জন প্রাণ হারায়। কেউই এই আক্রমণের দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগল দক্ষিণ চীন সাগরে চীনকে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর জন্য অভিযুক্ত করেছেন। আজ শনিবার সিঙ্গাপুরে বার্ষিক শাংরিলা ডায়ালগে দেয়া এক ভাষণে হেগেল প্রতিরক্ষা কর্মকর্তাদের বলেন যে আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা হুমকির সম্মুখীন হলে ওয়াশিংটন অন্যদিকে মুখ ফিরিয়ে রাখতে পারে না।
We also oppose any effort by any nation to restrict overflight or freedom of navigation.
মিস্টার হেগেল বলছেন যে আমরা যে কোনো দেশের এমন যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করি যা আকাশে বিমান ওড়ানোর কিংবা বড় ছোট যে কোনো দেশের সামরিক বা অসামরিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে খর্ব করে। যখন আন্তর্জাতিক শৃঙ্খলার মূল নীতিগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে রাখতে পারে না। তিনি স্কারবোরো চর এলাকায় ফিলিপিন্সের অধিকার খর্ব করার জন্যে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন জায়গায় ভূমি দাবি করা এবং ভিয়েতনামের সঙ্গে বিতর্কিত সমুদ্র এলাকায় তেল কূপ নির্মাণের জন্যে চীনকে দোষারোপ করেন। হেগেল বলেন যে চীন অস্থিতিশীল করা এবং দক্ষিণ চীনে তার দাবি স্থাপন করার একপাক্ষিক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তিরও আহ্বান জানান। ওদিকে চাক হেগেল দাবি করেছেন যে থাইল্যান্ডের অভ্যুত্থানের নেতারা যেন বন্দীদের মুক্তি দেন এবং অবিলম্বে সাধারণ নির্বাচনের আয়োজন করেন। এর আগে থাই সামরিক নেতা প্রিয়ুত চার ওচা বলেন যে অসামরিক শাসনে সে দেশের ফিরে যেতে অন্তত ১ বছর লাগবে। শনিবার সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনে হেগেল সামরিক হুন্তাকে ৫ জনের বেশি লোকের রাজনৈতিক সমাবেশ ঘটানোর ওপর নিষেধাজ্ঞা এবং সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণসহ মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। গণতন্ত্র থেকে সে দেশের মুখ ফিরিয়ে নেওয়াকে নিন্দে জানিয়ে হেগেল ওই শাংরিলা সংলাপের উপস্থিত প্রতিনিধিদের বলেন যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক এরই মধ্যে স্থগিত করেছে। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর ভাষণে জেনারেল প্রায়ুত বলেন যে নির্বাচনের আগে পারস্পরিক বোঝাপড়া এবং রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া শুরু করতে হবে। তিনি তাঁর ভাষণের বেশিরভাগ সময় ধরেই জনগণকে আশ্বস্ত করেন যে থাই অর্থনীতি বেশ শক্তিশালী এবং বিনিয়োগকারীদের উচিত হবে এর ওপর আস্থা রাখা। তবে তিনি প্রতিবাদকারীদের সতর্ক করে দেন যে তারা যেন তাঁর এই অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করেন, কারণ যে কোনো সংঘাত অসামরিক সরকার পুনর্বহাল করার প্রক্রিয়া ব্যাহত করবে। দুদিন আগে বাংলাদেশের বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত গোলাগুলিতে নিহত বিজিপি সদস্যের মৃতদেহ ফেরত দিয়েছে মিয়ানমার। তবে সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে, জানাচ্ছেন ঢাকা থেকে পাঠানো রিপোর্টে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ওই গোলাগুলির পর সীমান্তে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা চলছিল। আরেক দফা গোলাগুলির পর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট টানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকার পর লাশ হস্তান্তরের প্রস্তুতি শুরু হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমার সীমান্তে পরিস্থিতি সহনীয় করতে সরকারের যা যা করার দরকার তা করা হচ্ছে। সন্ধ্যায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, নায়ক মিজানুর রহমানের লাশ ফেরত দিয়েছে মিয়ানমারের শান্তিরক্ষী বাহিনী। উল্লেখ্য যে বুধবার রাতে মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় অপর থেকে গুলিবর্ষণ হয়। তারপর থেকে মিজানকে পাওয়া যাচ্ছিল না। ওদিকে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিয়ানমারের পররাষ্ট্র সচিব আগামী 18 জুন একদিনের এক সফরে ঢাকা আসবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে পরিবেশ ছাড়পত্র না পেয়ে অনেকদিন আটকে থাকা কয়েকটি শিল্প প্রকল্পকে দ্রুত ছাড়পত্র দিচ্ছে ভারতের নতুন এনডিএ সরকার। পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর সাংবাদিকদের একথা জানিয়েছেন। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
দু চার দিনের মধ্যেই ছাড়পত্র পাওয়ার তালিকায় রয়েছে যে 28টি প্রকল্প, তার মধ্যে দুটি সরকারি ইস্পাত সংস্থার 19,000 কোটি টাকার প্রকল্পগুচ্ছ, বেসরকারি দুই সংস্থার চুনা পাথরের খনি ও আরেকটি ইস্পাত প্রকল্প ইত্যাদি। প্রথম দফার এই 28টি প্রকল্পের মোট লগ্নি হবার কথা 80,000 কোটি টাকা। নতুন সরকারের এই উদ্যোগ আরো লগ্নিতে উৎসাহ দেবে বলেই প্রত্যাশা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে যক্ষ্মা প্রতিরোধে বিশ্বব্যাংকের সঙ্গে $10 কোটি চুক্তি করেছে ভারতের নতুন সরকার। এর আওতায় থাকা প্রকল্পসমূহের মাধ্যমে যক্ষ্মা নিরাময়ের ব্যবহার করা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি। কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
বিশ্বব্যাংকের কাছ থেকে পাওয়া চিকিৎসা সংক্রান্ত ঋণের বেশিরভাগটাই খরচ হতে চলেছে গোটা দেশের 31 লক্ষ যক্ষ্মা রোগীদের সুস্থ করে তোলার পেছনে। তবে এই সংস্থার লগ্নি করা টাকার একটা অংশ খরচ হবে ড্রাগ আসক্ত রোগীদের রোগ নিরাময়ের খাতে। এছাড়াও তা খরচ করা হবে সেই সমস্ত শিশুদের পেছনে যারা যক্ষ্মায় আক্রান্ত। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে এই প্রকল্প ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগ নির্ণয়কে অনেক বেশি নির্গুণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরীয় সক্রিয়বাদীরা বলছে যে উত্তরের আলেপ্পো শহরে তারা বিস্ফোরক ভর্তি একটি সুড়ঙ্গ উড়িয়ে দিয়েছে এবং এতে অন্তত 20 জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে পুরনো আলেপ্পোর জাহাওয়ারি বাজারের কাছে এই বিস্ফোরণটি ঘটে। সিরিয়ার সবচাইতে বড় বিদ্রোহী জোট দি ইসলামিক ফ্রন্ট টুইটারে এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করছে যে ওই বিস্ফোরণে তারা 40 জন সরকারি সৈন্যকে হত্যা করেছে। সুদানের একজন অন্তঃসত্ত্বা নারী যাকে তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতির জন্য এমাসে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, তিনি কারাগারে একটি কন্যা সন্তান প্রসব করেছেন। 27 বছর বয়সী মারিয়াম ইয়াহিয়া ইব্রাহিম নামের এই মহিলার 20 মাস বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। দুটি সন্তানই তাদের মার সঙ্গে কারারুদ্ধ আছে। মারিয়ামকে মুরতাদ হিসেবে দোষী সাব্যস্ত করার পর তাকে 4 দিন সময় দেওয়া হয়েছিল তার নিজের ধর্ম ত্যাগ করার। তিনি নিজেকে খ্রিস্টান হিসেবেই ঘোষণা করার পর বিচারক আব্বাস আল খালিফা তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মারিয়ামের মা খ্রিস্টান ও বাবা ছিলেন মুসলমান। তার বাবা পরিবার ত্যাগ করার পর তাকে খ্রিস্টান হিসেবেই বড় করা হয়। তবে সুদানের আইন অনুযায়ী মুসলিম বাবার সন্তানদের অবশ্যই মুসলমান হিসেবেই বিবেচনা করা হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন যে শরিয়া আইন অনুযায়ী তার সন্তানকে বুকে দুধ খাওয়ানোর জন্য মারিয়ামকে 2 বছর সময় দিতে হবে এবং তারপরেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। মালাবির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পিটার মুথারিকা। সেখানকার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির 74 বছর বয়সী নেতা সেখানকার বাণিজ্যিক রাজধানী ব্লান্টাইরে আজ শপথ গ্রহণ করছেন। সংক্ষিপ্ত এক ভাষণে মিস্টার মুতারিকা বলেন যে নির্বাচনী বাদ প্রতিবাদের পর তার মূল কাজ হচ্ছে মালাভিবাসীদের একত্রিত করা। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আপনারা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31, 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405, 11850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সাম্প্রতিক জাপান সফর সফল হয়েছে। এ নিয়ে এবং অন্যান্য কিছু বিষয়ের উল্লেখ সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার প্রধানমন্ত্রী তার জাপান সফর সম্পর্কে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, জাপান বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য $600 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তার আসন্ন চীন সফরের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত 5ই জানুয়ারির নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে যথাশীঘ্র সম্ভব আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তিনি ভাবছেন না। যুদ্ধ অপরাধের প্রসঙ্গে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন,
জন কেরি উনি নিজে আমাকে ফোন করেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন ফোন করেছেন, তাদের মোল্লার যেন ফাঁসি না হয়। বলেন বাংলাদেশে কোন লোকটা আছে এই ধরনের ফোন ফেলে পরে তারপরেও সে তার নিশ্চিত অটল থেকে কাজ করতে পারবে, কোথায় এই সমস্যা আছে তাই বলেন।
র্যাবের বিলুপ্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 2004 সালে র্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে তা একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, এ মুহূর্তে এটা বিলুপ্ত করা সম্ভব নয় বলে তিনি জানিয়ে দেন। নারায়ণগঞ্জের 7 খুন সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সুরাহা করার দায়িত্ব ভারত সরকারের এবং সেটা তাদেরকেই করতে হবে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অংশে নদীর স্বাভাবিক পানি প্রবাহ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। বাংলাদেশের এনজিও সংগঠন মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সের সদস্য তামাক বিরোধী বিশিষ্ট মতাদর্শী ডক্টর অরূপ রতন চৌধুরী দীর্ঘদিন কাজ করছেন তামাক মুক্ত সমাজ গড়বার লক্ষ্য নিয়ে। আমরা আগেও বহুবার তাঁর সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে, আজ আবার কথা বলছি আজকের এই বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেবে বলা হচ্ছে যে সারা দুনিয়া জুড়ে বিভিন্ন দেশের সরকার যদি তামাকের ওপর শুল্ক বাড়িয়ে দেয়, প্রতি প্যাকেটে 50% হারে বাড়ালেও $1,100 কোটি অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে। এতে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে কতখানি মদত মিলতে পারে বলে মনে হয়? শুল্ক তো এর আগেও বাড়ানো হয়েছে, তামাকের চাষ কি তাতে কমেছে, ব্যবহার কমেছে?
দেখুন, এই এই বছরের বিশ্ব তামাক মুক্ত দিবসে প্রতিপাদ্য বিষয় হচ্ছে রেইজ ট্যাক্সেস অ্যান্ড লোয়ার দ্য ডিজিজ অ্যান্ড ডেথ। কারণ পৃথিবীর অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশে দীর্ঘদিন যাবৎ দেখা গেছে যেসব দেশে প্রতি বছর এই ট্যাক্স বাড়ানো হয় টোবাকোর উপরে, তত সরকারের রাজস্ব আয় যেমন বৃদ্ধি পায়, রেভিনিউ বৃদ্ধি পায়, তেমনি করে ধূমপায়ী সংখ্যাও হ্রাস পায়। একটা গবেষণায় দেখা গেছে যে উন্নত বিশ্বের প্রায় কয়েকটি দেশে 10% হারে যারা ট্যাক্স কমায় তাদের প্রতি বছর 4% হারে স্মোকার্স রেট কমে এবং ডেভেলপিং কান্ট্রিতে 8% স্মোকার্স রেট কমে। সুতরাং এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ স্মোকার্স যারা ডিক্লাইন হয় স্মোকিং থেকে। কারণ আমাদের মতো গরিব দেশে মানে কৃষক, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত আরো নিম্ন শ্রেণীর লোকেরাই কিন্তু বেশি বারে তামাক খায় এবং দেখা গেছে তাদের ওই যে আমাদের সস্তা দামের সিগারেট থাকাতে বা বেড়ি থাকাতে তারা সহজেই সেটা কিনতে পারে। এখন বাংলাদেশে 1 টাকা বা তার নিচের দামেও একটা সিগারেট পাওয়া যায়, তো সে ভাবে যে একটা সিগারেট খাই আর তো কিছু খাওয়ার নেই এখন, সুতরাং খাই। কিন্তু এটার দাম যখন 5 টাকা বা আরো বেশি হবে, 6 টাকা 7 টাকা হবে, তখন সে দুবার চিন্তা করবে যে আমি সিগারেটটা খাবো না একটা কলা খাবো না একটা আপেল খাবো, তখন তার কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে। ঠিক এমনি ভাবেই বিভিন্ন দেশে গবেষণা দেখা গেছে, তাদের আয়ের সামর্থ্যের বাইরে যখন এটা এক্সপেন্সিভ হয়ে যায়, যেমন অনেক সময় আমাদের মাছের দামও বেড়ে যায়, শস্যের দামও বেড়ে যায়, অনেক ফল সেগুলোর দামও বেড়ে যায়, তখন কিন্তু মানুষ সেটা খাওয়া থেকে বিরত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সিগারেটের উপর, তামাকের উপর, জর্দার উপর যখন খাওয়ার আরোপ হবে, তখন কিন্তু গভর্নমেন্ট রেভিনিউ পাবে। বাংলাদেশ সরকার সেই সিদ্ধান্ত নিয়েছেন, এনবিআর চেয়ারম্যান সাহেব গত কিছুদিন আগে আমার মানস প্রেস কনফারেন্সে ছিলেন, তারা বলেছেন এইবারও ট্যাক্স বাড়াবেন এবং যে অর্থটা আসবে সেই অর্থের একটা বিরাট অংশ তারা যারা রোগাক্রান্ত হবে তামাক গ্রহণের ফলে তাদের জন্য ব্যয় করবেন। তো এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি।
প্রতি বছর তামাকের কারণে প্রায় 80 লক্ষ মানুষের মৃত্যু হয়, এর মধ্যে ধূমপান করেন না, অন্যদের উদ্গিরণ করা ধোঁয়ার কারণে মারা যাচ্ছেন প্রায় 6 লক্ষ মানুষ প্রতি বছর, এর কি বিহিত করা যেতে পারে?
জাতিসংঘে প্রায় 200টি রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিলেন যে তামাক একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যার মধ্যে 4000 রাসায়নিক পদার্থ রয়েছে, 60টি ক্যান্সার কার্সিনোজেনিক উপাদান রয়েছে, যার ফলে মানুষের ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, সুতরাং একে প্রতিরোধ বা নিয়ন্ত্রণে আনতে হবে। সেই জন্য বাংলাদেশে 2005 সালে মহান জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ আইন পাশ হয়, 2013 সালে এই আইনটাকে আরো বাস্তবায়ন করেছেন। যেমন 2005 সালে তামাকের মধ্যে শুধু সিগারেটকে ধরা হয়েছিল, জ্বরটাকে ধরা ছিল না। বর্তমান সরকার 2013 সালে জর্দাকেও আইনের নিয়ন্ত্রণের মধ্যে এনেছেন এবং এটা পাবলিক প্লেসে জরিমানা 50 টাকার ফলে 300 টাকা করেছেন, কোনো পিক্টোরিয়াল ওয়ার্নিংস দিতে হবে সিগারেটের প্যাকেটে, যেটা এখন বিশ্বের উন্নত দেশে আছে। সিগারেটের প্যাকেটে আগে ছোট করে লেখা থাকতো সম্মুখিত বিদ্যুৎ সতর্কীকরণ, এখন 50% অংশ পিক্টোরিয়াল ওয়ার্নিংস দিতে হবে, ফুসফুসে ক্যান্সারের ছবি দিয়ে লিখতে হবে ধূমপানের ফলে ফুসফুসে ক্যান্সার হয়। সুতরাং এগুলো পজিটিভ সাইড এবং আমরা মনে করি ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়াতে কোনো অ্যাডভার্টাইজ এখন যায় না, কোনো স্পন্সরশিপ বন্ধ হয়ে গেছে, সুতরাং এগুলো হচ্ছে একটা আমাদের পজিটিভ সাইড যে বাংলাদেশের মতো দেশেও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হচ্ছে এবং মানুষ আস্তে আস্তে ধূমপান ছাড়তে শুরু করছে।
পশ্চিমা বিশ্বে এখন ধূমপানের বিপদ নিয়ে সচেতনতা বেড়েছে, যেমনটি কিনা আপনিও বললেন, কিন্তু গরিব দেশগুলোতে অল্প বয়সীদের ভেতর ধূমপানের অভ্যেস নিরুৎসাহিত করতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
আমাদের এফসিটিসি আইনের মধ্যে আছে 18 বছরের নিচে কাউকে সিগারেট বিক্রি করা যাবে না, বা যিনি বিক্রি করবেন তার বয়সও 18 বছর থাকলে চলবে না। সুতরাং এগুলো আইন হয়েছে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা টোবাকো কন্ট্রোল টাস্ক ফোর্স করা হয়েছে, যারা একটা ভিজিলেন্স টিম, তারা মাঝে মাঝে এই ধরনের আকস্মিক ভ্রমণের মাধ্যমে তারা এইগুলা সার্ভে করবে এবং যাকে পাবে সেখানে তাকে তাৎক্ষণিকভাবে ফাইন জরিমানা করবে। এতে মানুষ সচেতন হবে এবং 18 বছরের নিচে কেউ সিগারেট কিনতে পারবে না, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় নানা ধরনের কার্যক্রম ইতিমধ্যে মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসির আন্ডারে প্রশাসনিক একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে টাস্কফোর্সের মাধ্যমে এইসব জায়গায় যেয়ে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, ফলে যে তরুণ যুব সমাজ যারা আজকে এই তামাক বা ধূমপানের দিকে আসক্তি বেশি লাভ করছে তাদেরকেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। সবচেয়ে বড় কথা, তামাক কোম্পানি সুকৌশলে এখনো আমাদের মতো উন্নয়নশীল দেশে নানাভাবে আমাদের তরুণ যুব সমাজকে প্ররোচিত বা প্রতারিত করার চেষ্টা করছে, যেটা সরকারের গোচরে আসা উচিত এবং তাদেরকে যেসব পেনাল্টি দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত, সেগুলো তাদেরকে আরো বেশি কঠোরভাবে আবার দেওয়া উচিত। আমি মনে করি সেটা যদি আমরা কঠোর করতে পারি, আইনকে আরো বাস্তবায়ন করতে পারি, তাহলে এটা নিয়ন্ত্রণে আসবে।
ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাও অনেক ধন্যবাদ, এই বিষয়টাকে গুরুত্ব সহকারে আজকে তুলে ধরলো।
সম্পাদকীয় শুনবেন এখন, যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে এতে।
থাইল্যান্ডে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের অংশ হিসেবে সেনাবাহিনীর নেতারা দেশের শাসনভার গ্রহণ করেছে। তারা অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা অপসারণের ঘোষণা করে এবং সংবিধান বাতিল করে দিয়েছে। সামরিক বাহিনী প্রধান প্রয়ুত চান ওচা ঘোষণা করেছেন যে নির্বাচনের আগে সংস্কার প্রবর্তন করতে হবে যাতে করে অসামরিক শাসন পুনরায় প্রতিষ্ঠা করা যায়। তবে কী ধরনের সংস্কার প্রবর্তন প্রয়োজন তার কোনো বিশদ ব্যাখ্যা তিনি দেননি। তিনি বলেন তার কথায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসলে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে সামরিক আইন জারি করা হয়েছে, টেলিভিশন সম্প্রচার বাতিল করে দেওয়া হয়েছে, দেশব্যাপী কারফিউ বলবৎ সহ রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াংলুক সেনাবাত্রা সহ অন্যান্য বহু রাজনৈতিক নেতাদের আটক এবং 150 জনের বেশি সক্রিয়বাদী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। থাইল্যান্ডে বহু মাসব্যাপী রাজনৈতিক অসন্তোষের কারণে সৃষ্ট অব্যাহত সহিংসতা এবং দেশের বিপর্যস্ত অর্থনীতির প্রেক্ষিতে সামরিক আইন জারি করা হয়েছে। 1932 সালে রাজতান্ত্রিক সংসদীয় শাসন জারি করার পর থেকে এ ধরনের সংকটে থাই সেনাবাহিনী কর্তৃক দীর্ঘদিন ধরে রাজনীতিতে হস্তক্ষেপের নজির রয়েছে। এ ধরনের সামরিক অভ্যুত্থানের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। সাম্প্রতিক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি সামরিক অভ্যুত্থানের ব্যাপারে অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে অসামরিক সরকার প্রবর্তন এবং মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ক্যারি মন্তব্য করেন, তার কথায় থাইল্যান্ডের আগামী দিনগুলিতে সত্বর নির্বাচনকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে যাতে করে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। থাইল্যান্ডের জনগণের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ বন্ধনকে যুক্তরাষ্ট্র মূল্য দিয়ে থাকে, তাই সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের সেই সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র সরকার আইনের প্রতি সঙ্গতি রেখে থাইল্যান্ডকে দেয়া সামরিক এবং অন্যান্য সহযোগিতা পর্যালোচনা করে দেখছে।
সম্পাদকীয় শুনলেন, যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল এতে। শ্রোতাদের ইমেল, ফোন ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, বল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি এখন শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন এ কে এম নাসিরউদ্দিন, গ্রাম সৈয়দপুর, পোস্ট মহবুদপুর, জেলা নবাবগঞ্জ থেকে। লিখেছেন, আমি আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান নিয়মিতভাবে শ্রবণ করি। আপনাদের প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই আমার নিকট খুব ভালো লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ, 2014 সালের ক্যালেন্ডার, ডায়েরি, অনুষ্ঠানসূচি সহ অন্যান্য উপহার সামগ্রী আমার ঠিকানায় পাঠাবেন এবং জানাবেন এর পরে কবে শ্রোতা সম্মেলন হবে। ভাই এ কে এম নাসিরউদ্দিন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি, তবে আর অন্যান্য জিনিস আপাতত পাঠানো যাচ্ছে না বলে দুঃখিত। আর কবে শ্রোতা সম্মেলন হতে যাচ্ছে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে শ্রোতা সম্মেলন হবার আগে নিশ্চয়ই আপনাদের সবাইকে জানানো হবে। চিঠির জন্য ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন বিভূতি কুমার রায়, গ্রাম ও ডাক ক্রান্তিহাট, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। খুব ছোট্ট চিঠি লিখেছেন। লিখেছেন, আমি আপনাদের শ্রোতা হিসেবে 2014 সালের একটি ক্যালেন্ডার পেতে ইচ্ছুক, তাই আমার ঠিকানায় ক্যালেন্ডার পাঠালে বাধিত হব। ভাই বিভূতি কুমার, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। চিঠির জন্য ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন তপন দেব লাহিড়ী, বারেন্দ্রপাড়া, অঘোরসরণী, রাজপুর, দক্ষিণ পশ্চিম পরগনা থেকে। লিখেছেন, ভাই তপন দেব লাহিড়ী, পরপর আপনার 7টি চিঠি আমরা একসঙ্গে পেয়েছি। এতগুলো চিঠি লিখার জন্য আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার হাতে যে চিঠিটি রয়েছে সেটাতে আপনি বেশ বিস্তারিতভাবে কত নম্বর শর্টওয়েভে আমাদের অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে সেসব বেশ একে পাঠিয়েছেন। চিঠির জন্য অনেক ধন্যবাদ। পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান, দ্বীপ রেডিও ক্লাব, ছাইকোলা, পশ্চিমপাড়া, চাটমোহর, পাবনা থেকে। আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়ছি। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার আমি একজন অন্যতম ভক্ত শ্রোতা এবং পত্র লেখক। ভয়েস অফ আমেরিকার মিতালি অনুষ্ঠানকে আমি খুব ভালোবাসি এবং অন্যান্য অনুষ্ঠানও আমার ভালো লাগে। আমি জানলাম যে এবছর ক্যালেন্ডার সহ অন্যান্য উপহার বিতরণ করা হচ্ছে। আমার ঠিকানায় অবশ্যই অন্যান্য উপহার এবং ক্যালেন্ডার পাঠাবেন। ভাই হাফিজুর রহমান, অন্যান্য উপহার নয় বরং আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন পরিতোষ সাহা, সাহাপাড়া, কাগমারি, টাঙ্গাইল থেকে। পরের চিঠিটি লিখেছেন নীলম জাহান, এমবি মোটরস, পুলিশ লাইন, কুমিল্লা থেকে। আসরের শেষ চিঠিটি লিখেছেন আব্দুল করিম, গ্রাম ও ডাক হাটকড়াই, বগুড়া থেকে। আজ চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বলছেন যে গোলযোগপূর্ণ উত্তর পশ্চিমের উপজাতীয় এলাকার একটি সীমান্ত চৌকিতে এক আচমকা আক্রমণে একজন সৈন্য এবং ১৬ জন তালিবান জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনী বলছে যে আজ শনিবার খুব ভোরে ১৫০ থেকে ২০০ জন বিদ্রোহী আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানের সামরিক তল্লাশি চৌকিগুলোর ওপর হামলা চালায়। বাজাউর সীমান্ত এলাকায় এই আক্রমণের কয়েক ঘণ্টাব্যাপী বন্দুক লড়াই শুরু হয় এবং সৈন্যদের সাহায্য করতে হেলিকপ্টার গানশিপ পাঠানো হয়। ওদিকে আফগান কর্মকর্তারা বলছেন যে দেশের পূর্বাঞ্চলে রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। একজন সরকারি মুখপাত্র বলেছেন যে শনিবার ভোরবেলায় এই বিস্ফোরণটি ঘটে। পূর্বাঞ্চলের গাজনি প্রদেশের গাইরো জেলায় দুটি গাড়িতে করে ভ্রমণের সময় ৭ জন মহিলা সহ এই ১২ জন প্রাণ হারায়। কেউই এই আক্রমণের দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগল দক্ষিণ চীন সাগরে চীনকে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর জন্য অভিযুক্ত করেছেন। আজ শনিবার সিঙ্গাপুরে বার্ষিক শাংরিলা ডায়ালগে দেওয়া এক ভাষণে হেগেল প্রতিরক্ষা কর্মকর্তাদের বলেন যে আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা হুমকির সম্মুখীন হলে ওয়াশিংটন অন্যদিকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। তিনি স্কারবরো চর এলাকায় ফিলিপিন্সের অধিকার খর্ব করার জন্য দক্ষিণ চীন সাগরের বিভিন্ন জায়গায় ভূমি দাবি করা এবং ভিয়েতনামের সঙ্গে বিতর্কিত সমুদ্র এলাকায় তেলকূপ নির্মাণের জন্য চীনকে দোষারোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল দাবি করেছেন যে থাইল্যান্ডের অভ্যুত্থানের নেতারা যেন বন্দীদের মুক্তি দেন এবং অবিলম্বে সাধারণ নির্বাচনের আয়োজন করেন। এর আগে থাই সামরিক নেতা প্রয়ুত চার ওচা বলেন যে অসামরিক শাসনে সে দেশে ফিরে যেতে অন্তত ১ বছর লাগবে। শনিবার সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনে হেগেল সামরিক হুন্তাকে ৫ জনের বেশি লোকের রাজনৈতিক সমাবেশ ঘটানোর ওপর নিষেধাজ্ঞা এবং সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ সহ মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা বন্ধ করতে আহ্বান জানান। গণতন্ত্র থেকে সেদেশের মুখ ফিরিয়ে নেওয়াকে নিন্দে জানিয়ে হেগেল ওই শাংরিলা সংলাপের উপস্থিত প্রতিনিধিদের বলেন যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক এরই মধ্যে স্থগিত করেছে। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর ভাষণে জেনারেল প্রয়ুত বলেন যে নির্বাচনের আগে পারস্পরিক বোঝাপড়া এবং রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া শুরু করতে হবে। সিরীয় সক্রিয়বাদীরা বলছে যে উত্তরের আলেপ্পো শহরে তারা বিস্ফোরক ভর্তি একটি সুড়ঙ্গ উড়িয়ে দিয়েছে এবং এতে অন্তত ২০ জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে পুরনো আলেপ্পোর জারাভি বাজারের কাছে এই বিস্ফোরণটি ঘটে। সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী জোট দি ইসলামিক ফ্রন্ট টুইটারে এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করছে যে ওই বিস্ফোরণে তারা ৪০ জন সরকারি সৈন্যকে হত্যা করেছে। মালাউয়ির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পিটার মুথারিকা। সেখানকার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির ৭৪ বছর বয়সী নেতা সেখানকার বাণিজ্যিক রাজধানী ব্লান্টায়ারে আজ শপথ গ্রহণ করেন। সংক্ষিপ্ত এক ভাষণে মিস্টার মুথারিকা বলেন যে নির্বাচনী বাদ প্রতিবাদের পর তাঁর মূল কাজ হচ্ছে মালাউইবাসীদের একত্রিত করা। তিনি দেশ পুনর্নির্মাণে তাকে সহায়তা প্রদানের জন্য তাঁর প্রতিদ্বন্দ্বীদের প্রতিও আহ্বান জানান।
ভয়েস অফ আমেরিকার আজকের এ বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জন রাইডেন। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হুসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.